সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ, فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা প্রত্যেকে উচ্চ আওয়াজ নিয়ে গভীর মহব্বত সহকারে পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله الحمد لله رب العالمين الله پاکের দয়া প্রিয় আকা মক্কি মদনী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সদকায় দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতবরা ইজতিমার রাতে আল্লাহ পাক আমাদের উপর দয়া করেছেন। আমরা আল্লাহ পাকের পবিত্রকর মসজিদ শরীফে আসার বসার সুযোগ পেয়েছি, আর আল্লাহ পাকের এটা কোটি কোটি নিসান যে আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দ্বীনের বৈঠকে বসার সুযোগ করে দিয়েছেন। তো প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন না আমরা কিছু আজকের মুবারক রাতের বরকত হাসিলের নিয়তে ভালো ভালো নিয়ত করে নিই। কেননা হাদিসে মুবারকার মধ্যে প্রিয় আকা মক্কি মদনী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আফদালুল আমালি আন-নিয়্যাতুস সাদিকা, অর্থাৎ সত্য নিয়ত এটা সবচেয়ে উত্তম আমল। আলহামদুলিল্লাহ আমরাও চেষ্টা করি কিছু ভালো ভালো নিয়ত করে নিই। আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগ সহকারে ইলমে দ্বীনের বয়ানে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহুল করিম যা কিছু শ্রবণ করব তা স্মরণ রেখে আমল করা এবং অপর ইসলামী ভাইয়ের কাছে নেকির দাওয়াত হিসাবে পৌঁছিয়ে দিই ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি দয়া করে ইলমে দ্বীনের বৈঠকে বসা অবস্থায় এদিক সেদিক থাকানো, জমিনের উপর আঙুল দিয়ে খেলা করা, মোবাইল ফোন রিসিভ করা, মেসেজ পাঠ করা, অর্থাৎ বয়ানের মনোযোগ নষ্ট হয়ে যায়, এই ধরনের প্রতিটি কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখি এবং এটাও নিয়ত করি ইনশাআল্লাহ বয়ানের শেষে আল্লাহ পাক যদি দয়া করে জিকির ইলাহি হবে, আমরা জিকির ইলাহির মধ্যে অংশগ্রহণ করব। আর রব্বুল আলামিনের যদি আরও দয়া হয় ইনশাআল্লাহুল করিম প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বারগাহে সালাত ও সালাম পেশ করা হবে, আমরা সেখানেও অংশগ্রহণ করব আর মালিকের দরবারে দোয়াও করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের আশা বসা বরগাহে ইলাহিতে কবুল আর মঞ্জুর করে নিক। প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা দুনু আলমকে দাতা সরবারে কাইনাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করার অগণিত অসংখ্য ফজিলত হাদিসে মুবারকাসমূহের মধ্যে বর্ণনা করা হয়েছে। প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করে, নিশ্চয়ই আল্লাহ পাক একজন ফেরেশতাকে আমার কবরে নিযুক্ত করেছে যাকে সকল সৃষ্টির আওয়াজ শোনার ক্ষমতা দান করেছে। অতএব কিয়ামত পর্যন্ত যে আমার প্রতি দুরুদে পাক পাঠ করবে তবে সে আমাকে ওই ব্যক্তি এবং তার পিতার নাম সহকারে উপস্থাপন করবে, আর বলে অমুকের ছেলে অমুক আপনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করেছে। প্রিয় ইসলামী ভাইরা, দুরূদ সালাম পাঠ করার কেমন বরকত, দুরূদ সালাম এর জিকির করার কেমন বরকত, আমার নবীর উপর দুরূদ সালাম পাঠ করার কেমন আলিশান মর্যাদা যে আল্লাহ পাক যে বান্দা দুরুদ সালাম পাঠ করবে তার নাম এবং তার পিতার নাম সহকারে ফিরিস্তা আমার নবীর দরবারে পেশ। তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল করিম প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে দাওয়াতে ইসলামের সাপ্তাহিক সুন্নাত ওয়ারা ইজতিমার বয়ানে আমরা শ্রবণ করব উত্তম আমলের বরকত সম্পর্কে। আপনি বলবেন, হ্যাঁ উত্তম আমল, এখন কোনগুলো উত্তম আমল? উত্তম আমলের বরকত রয়েছে, উত্তম আমলের ফজিলত রয়েছে, উত্তম আমলের রব্বুল আলামিনের দরবার থেকে প্রতিদান রয়েছে, আর উত্তম আমলের বিনিময়ে অনেক আল্লাহ পাকের বান্দা জান্নাত নসিব হয়ে যায়। তো উত্তম আমলের বরকতে অনেক পেরেশানি দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। উত্তম আমলের বরকতের কথাই বাকি বলবো। তো আজ ইনশাআল্লাহুল করিম আজকের বয়ানে আমরা উত্তম আমলের যে বরকত রয়েছে সেই ব্যাপারে শ্রবণ করব, বুজুর্গানে দিনের ঘটনাবলী শ্রবণ করব, আর আল্লাহ পাক যদি দয়া করে আমরাও আমাদের মন মানসিকতা তৈরি করব। কেন? কারণ আল্লাহওয়ালারা যদি উত্তম আমল করে নাজাত লাভ করে নে, আল্লাহ পাকের নেক বান্দারা যদি উত্তম আমলের বরকতে রবের দরবার থেকে দয়া ও ইহসান হাসিল করতে পারে, তো আমরাও যদি উত্তম আমল করি আমাদেরও তো দয়া মিলে না? তো আমরা ইনশা আল্লাহুল করিম উত্তম আমল করার জন্য উত্তম আমলের বরকত সম্পর্কে শ্রবণ করি, এবং আমরাও আমাদের মন মানসিকতা তৈরি করি যে আমরা ইনশা আল্লাহুল করিম বেশি থেকে বেশি পরিমাণে উত্তম আমল করব, কারণ এটার বরকত রয়েছে না? তো বরকত আছে, তো ইনশা আল্লাহুল করিম এটার জন্য চেষ্টাও করব। প্রিয় ইসলামী ভাইরা, এখন আপনার কাছে প্রশ্ন আসতে পারে, হুজুর উত্তম আমল কোনগুলো? উত্তম আমল করব তো ভালো কথা, এখন উত্তম আমল সম্পর্কে তো জানতে হবে না? কারণ জানবো তো উত্তম আমল করব, এখন জানি না আমি উত্তম আমল কোনটি। আল্লাহ পাকের পানা, তো অনেকেই এটা চিন্তা করে যে আল্লাহ পাকের পানা হয়তো আমি এটা করব, এটা হয়তো উত্তম আমল হবে। ইসলামী বেরা, শরীয়তের অনুমতি নেই, আমি করতেছি উত্তম আমল বেড়ে। তো ইসলামী বেরা, উত্তম আমল তো এটা হবে যেটা দীন ইসলামের মধ্যে অনুমতি রয়েছে, জায়েজ রয়েছে, এবং যেটা আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন করার জন্য করা হয়ে থাকে। প্রিয় মদনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করে নিই, নিঃসন্দেহে উত্তম আমলের সংখ্যা অনেক। উত্তম আমল শুধু একটি উত্তম আমল, শুধু এটি উত্তম আমল এমন নয়, বরঞ্চ অসংখ্য পরিমাণে উত্তম আমল রয়েছে। যেমন ইলমে দিন শিখা, আজকে আমরা বয়ানে বসেছি, ইলমে দিন অর্জন করতেছি, এটা উত্তম আমল না? উত্তম আমল কিনা ইলমে দিন শিখা, ইলমে দিনের বয়ানে সামিল হওয়া উত্তম আমল রয়েছে। আরো বলা হচ্ছে নিয়মিত নামাজ ও রোজা আদায় করা, এটাও উত্তম আমল। দুরুদে পাক পাঠ করার ব্যাপারে কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে আরজ করেছি, ইসলামী বেরা দুরুদ সালাম পাঠ করা উত্তম আমলের মধ্যে সামিল। আর প্রতিদিন চিন্তা ভাবনা অর্থাৎ নিজের আমলের হিসাব করা, নিজের আমলের পর্যবেক্ষণ করা, যেভাবে আপনি আপনার নিজের ব্যবসার হিসাব নিকাশ লাগান, তো আজ আমি আপনি গুণা বেশি করেছি না নেকি করেছি, আমার দ্বারা কি নেকি বেশি হয়েছে না গুণা বেশি হয়ে গেছে? আমি তো আজকে গুণা করি নাই, তো আজকে আল্লাহ পাকের নাফরমানির দিকে যাই নাই, তো তো এটার চিন্তা করা, এটার ব্যাপারে যাচাই বাছাই করা, পর্যবেক্ষণ করা, তো ইসলামী বেরে এটাও উত্তম আমল নেকির ব্যাপারে। আর উত্তম চরিত্র, যদি কারো আচরণ ভালো হয়ে যায়, ইসলামী বেরা গুড বিহেভিয়ার যদি কারো কাছে থাকে, তো ইসলামী বেরা আর উত্তম আখলাক যদি কেউ, ভালো আচরণ যদি কেউ দেখায়, তাহলে এই উত্তম চরিত্র এটাও আল্লাহু আকবার উত্তম আমলের মধ্যে সামিল। তাকওয়া, পরহেজগারিতা অবলম্বন করা, সাদকা ও খৈরাত করা, পিতামাতার আনুগত্য করা, আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করা, বড়দের আদব করা, ছোটদেরকে স্নেহ করা, ইসলামী বেরা প্রাপ্তবয়স্কদের মাদ্রাসাতুল মদিনায় কোরআনে পাক শিকার জন্য অ্যাডমিশন নিয়ে নেওয়া, ভর্তি হয়ে যাওয়া, কোরআনে পাক ইসলামী বেরা শিখানোর কাজে লেগে যাওয়া, যেভাবে আজকে সাপ্তাহিক সুন্নত ওয়ারা ইজতিমায় এসেছি, এটা উত্তম আমলের মধ্যে সামিল। মদানী মুজাকারায় অংশগ্রহণ করা, মদানী কাফলার মুসাফির হওয়া, কাউকে নেকির দাওয়াত দেওয়া, কাউকে ভালো কাজের প্রতি আহ্বান করা, নেকির প্রতি উৎসাহ দেওয়া, এটাও উত্তম আমলের মধ্যে সামিল। আর কাউকে গুনাহ করতে দেখে, অসৎ কাজ করতে দেখে আপনি বাধা দিয়েছেন, ভাই এটা করিয়েন না কারণ এটা গুনাহ, তো আপনি যে তাকে কি করেছেন, বাধা দিয়েছেন, নিষেধ করেছেন, সেটাও উত্তম আমলের মধ্যে সামিল। প্রিয় ইসলামী বেরা, এখন যদি আপনি বলেন নিষেধ করা, কেউ নামাজ পড়ছে আপনি বাধা দিচ্ছেন, এটা তো কখনো উত্তম আমল হতে পারে না, কারণ আপনি নামাজের দিকে আহ্বান করা, এটা উত্তম আমল। নামাজ পড়ার ক্ষেত্রে কেউ নামাজ পড়তেছে আপনি ফ্যান চালিয়ে দিয়েছেন, উত্তম আমার স্বভাব মিলবে। আর কেউ নামাজ পড়তেছে আপনি কি করে দিয়েছেন, ফ্যান বন্ধ করে দিয়েছেন। এটা উত্তম আমল নয়। তো আমাকে আপনাকে বুঝতে হবে কোনটা উত্তম আমল। হ্যাঁ, ফজরের নামাজের জন্য মুসলমানদেরকে ডাকা, এটাও উত্তম আমল। হিংসা, কুধারণা, মদপান এবং অপকর্ম করা, এই সব কিছু থেকে বেঁচে থাকা, এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এটাও উত্তম আমল। আল্লাহ পাক আমাদেরকে উত্তম আমল করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, এই দুনিয়া বাস্তবিক পক্ষে আমল করার স্থান, এটা আমার আপনার কাজ করার স্থান, আমার আপনার অ্যাক্টিভিটি দেখানোর যে স্থান, এটা হচ্ছে এই দুনিয়া। আমরা এখানে যে আমল করব আমরা তার প্রতিদান আখিরাতে পাব। হয়তো প্রতিদান যদি খারাপ আমল হয়ে থাকে অবশ্যই আমি খারাপের শাস্তি মিলবে, আর যদি উত্তম আমল হয়ে থাকে, ভালো আমল হয়ে থাকে, তাহলে এর পরিণতিও ভালো হবে। আজকের বয়ানে আমরা এই উত্তম আমলের বরকত সম্পর্কে শ্রবণ করব। এ আশিকানে রসুল, শুনুন শুনুন, কিতাবের মধ্যে বড়ই গুরুত্বপূর্ণ ওয়াকিয়া ঘটনা বর্ণনা করা হয়েছে। রওজুর রেয়াহিন কিতাবের 222 পৃষ্ঠায় হযরতে মনসুর বিন আম্মার রহমাতুল্লাহি তাআলা আলাইহির ঘটনা এসেছে। একটু আমরা মনোযোগ দিয়ে শ্রবণ করব। একদিন মনসুর বিন আম্মার রহমাতুল্লাহি তাআলা আলাইহি বয়ান ফরমাচ্ছিলেন, বয়ান করছিলেন। কোন হকদার তার কাছে আসলো এবং 4 দিরহাম চাইল। হকদার এসে 4 দিরহাম চাইল। হযরত মনসুর বিন আম্মার রহমাতুল্লাহি তাআলা আলাইহি ঘোষণা করলেন যে একে 4 দিরহাম দিবে আমি তার জন্য 4টি দোয়া করব। যে এই বান্দাকে কি দিবে, আমার হকদারকে 4টি দিরহাম দিয়ে দিবে, আমি তার জন্য 4টা দোয়া দিয়ে দিব। মনসুর বিন আম্মার রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন এটা ঘোষণা করলেন তখন সেই পথ দিয়ে একজন গোলাম যাচ্ছিল। গোলাম বলা হয় যে কারো আন্ডারে কৃত গোলাম, যাকে খরিদ করা হয়েছে। তো প্রিস্টামি বাইরে এখন বর্তমান সময়ে এই গোলাম প্রথা নাই, তৎকালীন সময়ে ছিল। মানুষ মানুষকে কিনে নিত না, মানুষ মানুষকে যেভাবে পশু কিনে নেওয়া হয়, যেভাবে অন্যান্য জিনিসপত্রের মালিক হয়ে যায়, ঠিক একইভাবে অর্থ সম্পদের বিনিময়ে ওই সময়ে মানুষ মানুষকে কিনে নিয়ে তার মালিক হয়ে যায়। তো এই ধরনের কৃত গোলাম ওই পথ দিয়ে যাচ্ছিল। এখন ওই গোলাম একজন বলিয়ে কামিলের রহমতপূর্ণ আওয়াজ শুনে তার কদম থমকে গেল, সে দাঁড়িয়ে গেল এবং তার নিকট যে 4 দিরহাম ছিল তা সে সেই ব্যক্তিকে দিয়ে দিল। আল্লাহ পাকের বলি মনসুর বিন আম্মার রহমতুল্লাহি তাআলা আলাইহি অ্যানাউন্স করেছে না যে একে 4টি দিরহাম দিবে, আমি তাকে 4টি দোয়া দিব। এই জন্য সে গোলামও 4টি দিরহাম দিয়ে দিল এবং হযরতে মনসুর বিন আম্মার রহমতুল্লাহি তাআলা আলাইহি তাকে বললেন, বলো কোন 4টি দোয়া করাতে চাও, কোন 4টি দোয়া তোমার কাছে লাগবে, বলো তুমি। হাই গোলাম কি জবাব দিল, শুনুন শুনুন প্রিয় ইসলামী ভাইরা, আমাদের জন্য বড়ই নসিহত। গোলাম বলল, প্রথম দোয়া, আমি যেন গোলামি থেকে মুক্ত হয়ে যাই, আমি যেন কি হয়ে যাই, গোলামি থেকে মুক্ত হয়ে যাই, আপনি এটার জন্য দোয়া করে দিন। দ্বিতীয় দোয়া, আমি এই দিরহামের প্রতিদান চাই, আমি যে আপনাকে 4টি দিরহাম দিয়েছি এই দিরহামের আমি কি চাই, বিনিময় চাই, প্রতিদান চাই। হাই গোলাম 3 নম্বর দোয়া করার জন্য বলল, আমার এবং আমার মুনিবের তওবা নসিব হয়ে, আমার যে মালিক আছে আমারও আমার মুনিবেরও যেন কি নসিব হয়ে যায়, তওবা নসিব হয়ে যায়, আমিও তওবাকারী হয়ে যাব, তাকো সেও যেন তওবাকারী হয়ে যায়। হাই প্লিজ আমি বেরা কি আলিশান দোয়া, যদি আমাদের সুযোগ মিলত, হাই হাই আফসোস, আমরা বর্তমান সময়ে যদি এই ধরনের সুযোগ মিলে যায় তাহলে আমরা বলবো আমার যেন বিল্ডিং মিলে যায়, ব্যবসা হয়ে যায়, গাড়ি নিয়ে নিতে পারি, আমার এটা লাগবে, ওইটা লাগবে, আমার তো ক্ষমতা লাগবে, দৌলত লাগবে, ইজ্জত লাগবে, চেয়ার লাগবে, মানে কত কিছু জানি আমাদের লাগবে। তো প্লিজ আমি ভাইরা একটু চিন্তা করে দেখুন, আল্লাহওয়ালাদের জিন্দগির এই ঘটনাগুলো আমাদের জন্য বড়ই বেশি। সে বলতেছে আমার জন্য দোয়া করে দিন যেন আমার মাগফিরাত পায়, আমি যেন তওবা করে নিতে পারি। আমার মালিকও যেন তোবা খালি পেয়ে যায়। আরো চতুর্থ নম্বর দোয়া বলা হচ্ছে, আমার এবং আমার মুনিবের, আপনার এবং সকল উপস্থিতির যেন ক্ষমা হয়ে যায়। কি আলিশান দোয়া! সে বলতেছে, হে মনসুর বিন আম্মার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আপনি এই দোয়া করেন যেন আমার আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেয়, এই দোয়া করুন যেন আমার মুনিককেও আল্লাহ তাআলা মাফ করে দেয়, আপনি এটা দোয়া করুন যেন আপনাকেও আল্লাহ তাআলা মাফ করে দেয়, আপনি এটা দোয়া করুন যেন এখানে যারা উপস্থিত আছে তাদেরও ক্ষমা হয়ে যায়। ইসলামী বেরা চার দিরহাম মাত্র, কয় দিরহাম? চার দিরহামের বিনিময়ে খাই। কিতাবের মধ্যে আসছে, শুনুন শুনুন, হযরতে মনসুর রহমতুল্লাহি তাআলা আলাইহি হাত উঠিয়ে দোয়া করলেন, গোলাম তার মুনিবের নিকট দেরিতে পৌঁছালো, কারণ তার সাথে তো এই ঘটনাগুলো ঘটছে না, এই ঘটনাগুলো ঘটতেছে গোলাম মুনিবের কাছে যাওয়ার আগেই। সে আল্লাহ পাকের বলির কাছে চার দিরহাম দিয়ে চারটি দোয়া নিচ্ছে, আর এদিকে মুনিবের কাছে যেতে যেতে তার দেরি হয়ে গেল। মুনিব দেরি হওয়ার কারণ জানতে চাইল যে তুমি এতক্ষণ কোথায় ছিলে। ভাই গোলাম তার মুনিবের কাছে পুরো ঘটনা বয়ান করলেন, পুরো ঘটনা বয়ান করলেন। মুনিব জিজ্ঞাসা করল, তোমার প্রথম দোয়া কি ছিল, তুমি প্রথম কি দোয়া করেছিলে? গোলাম বলল, আমি আরজ করেছি দোয়া করুন আমি যেন গোলামি থেকে মুক্ত হয়ে যাই। কে বলতেছে? গোলাম বলতেছে মুনিবের কাছে। এই কথা শুনে মুনিবের মুখ থেকে খুব দ্রুততার সাথে স্পষ্টভাবে বেরিয়ে এলো, যাও তুমি গোলামি থেকে মুক্ত। আল্লাহ পাকের বলির দোয়া হাত হাত প্রকাশ পাচ্ছে। মনসুর বিন আম্মার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাত উঠিয়ে যে চারটি দোয়া করার জন্য বলেছিলেন, এই চারটি দোয়ার মধ্যে প্রথম দোয়া কি ছিল? আমি গোলামি থেকে কি চাই, মুক্তি চাই। তার মুনিব এই কথা শুনে গোলামকে বলল, যাও আমি তোমাকে কি করে দিলাম, মুক্ত করে দিলাম। ইসলামি বেরা আল্লাহ তাআলার বলির দোয়া কবুল হয়ে গেল। তখন জিজ্ঞাসা করলো, তোমার দ্বিতীয় দোয়া কি ছিল? বলল, যে চার দিরহাম আমি দিয়েছি আমি তার বিকল্প প্রতিদান যেন পেয়ে যায়। তখন মুনি বলে উঠল, আমি চার দিরহামের পরিবর্তে তোমায় 4000 দিরহাম দিলাম। ইসলামি বেরা সে প্রতিদান চেয়েছিল আল্লাহ তাআলার বলির কাছ থেকে, মুনিব তাকে কয় 1000 দিরহাম দিয়ে দিয়েছে, 4000 দিরহাম দিয়ে দিয়েছে। ভাই প্রতিদান কেমন উত্তম ভাবে পেয়েছে, আল্লাহওয়ালাদের নসিহত দেখুন। তখন জিজ্ঞাসা করল, তোমার তৃতীয় দোয়া কি ছিল, তুমি 3 নম্বরে কি দোয়া করেছিলে? বলল, আমার এবং আমার মুনিবের গুনাহ থেকে যেন তওবা করার তৌফিক নসিব হয়ে যায়, আমি এটা দোয়া চেয়েছি। এই কথা শুনতেই মুনিবের মুখে ইস্তেগফার শুরু হয়ে গেল এবং বলতে লাগলো, আমি আল্লাহ পাকের দরবারে আমার সকল গুনাহ থেকে তওবা করছি। তার মুনিব মালিকের দরবারে কি করে নিয়েছে, তওবা করে নিয়েছে। আল্লাহ তাআলার বলির হাত উঠানোর বরকত কেমন দেখে, এদিকে আল্লাহ তাআলার বলি দোয়া করেছে আর এদিকে তার মুনিব কি করছে, তওবা করছে তার নিজের অতীতের গুনাহ থেকে। হাই হাই প্রিয় ইসলামী ভাইরা শুনুন শুনুন, অতঃপর বলল, তুমি চতুর্থ দোয়া কি ছিল, তুমি 4 নম্বর কি দোয়া করেছ? গোলাম উত্তর দিল, আমি অনুরোধ করেছি যে আমার আমার মুনি তার এবং ইজতিমায় উপস্থিত সকলের যেন ক্ষমা হয়ে যায়, এটার জন্য আমি দোয়া করেছি। ভাই প্লিজ আমি বেয়েরা এই কথা শুনে মুনিব বলল, মুনিব কি বলল, মুনিবের তো আর ক্ষমতা নাই তওবা ক্ষমা করার, আছে মুনিবের ক্ষমতা ক্ষমা করে দেওয়া? প্লিজ আমি বেয়েরা এটা তো আমার আল্লাহ পাক করবে না বান্দাকে ক্ষমা। মুনিব বলল, ভাই 3টি বিষয় যা আমার ক্ষমতাধীন ছিল, আমার আয়ত্তে ছিল, যে 3টা বিষয় আমার আয়ত্তে ছিল তা আমি করে নিয়েছি, 4র্থ বিষয়টি তথা সবার ক্ষমা হয়ে যাওয়া এটা আমার ক্ষমতার মধ্যে নেই। দিন অতিবাহিত হলো, যখন রাত হলো তখন সেই মুনিব স্বপ্নে ভাই কোন ঘোষণাকারীকে শুনলো, কোন আহ্বানকারী অ্যানাউন্সকারী স্বপ্নে সে তার মুনিব শুনতে পেল, ভাই যা তোমার ক্ষমতাধীন ছিল তা তো তুমি করেছ এবং আমি হলাম আরহামার রাহিমিন, আমি তোমাকে, তোমার গোলামকে, মনসুরকে এবং সেখানে বিদ্যমান সকল উপস্থিতিকে ক্ষমা করে দিয়েছি। হাই আমার আল্লাহ পাক কি বলেন, তুমি তো তোমার ক্ষমতায় যেটা ছিল তুমি সেটা কি করে দিয়েছ, করে দিয়েছ। আর এটা মনে রাখো, আমি আরহামার রাহিমিন, আমার আল্লাহ পাক সবচাইতে বড় দয়ালু, আমার মালিক সবচাইতে বড় দয়ালু। আর আমার মালিক এর পক্ষ থেকে ঘোষণাকারী ঘোষণা দিচ্ছে, আমি তোমাকে, তোমার গোলামকে এবং উপস্থিতি সবাইকে কি করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। আল্লাহ পাক কেমন দয়ালু। খ্রিস্টামি ভে, এখানের মধ্যে একটা বিষয় বড়ই গুরুত্বের সাথে আজকে আমাদের বয়ানের বিষয় ছিল, উত্তম আমলের ব্যাপারে। উত্তম আমল এত বড় কোনো আমল ছিল না, লাখ লাখ দিরহাম দান করার আমল ছিল না, বড় কোনো মসজিদ বানানোর আমল নয়। ইসলামী বাইরে মাত্র 4টি দিরহাম আল্লাহ পাকের নেক বান্দা ঘোষণা করেছে সে দান করে দিয়েছে। আর 4টা দিরহামের বিনিময়ে কেমন কেমন নিয়ামত আল্লাহ পাকের দরবার থেকে মিলেছে, কেমন কেমন দয়া মিলেছে এই আশিকানে রসুল। এটাই হচ্ছে আল্লাহ পাকের দরবারে উত্তম আমলের বরকত। কিন্তু আফসোসের বিষয়, বড়ই আফসোসের বিষয়, আজকে আমার আপনার কাছে উত্তম আমলের প্রতি যেভাবে সচেতন হওয়া দরকার, যেভাবে উত্তম আমলের প্রতি এগিয়ে যাওয়া দরকার, এখান থেকে আমরা বড়ই পিছনে হাঁটা শুরু করেছি। বড়ই দুর্বলতা আমাদের মাঝে, বড়ই কমজোরি দেখা যায়, অলসতা দেখা যায়, আমাদের মাঝে গাফলতি দেখা যায়। কিন্তু আফসোস, আমাদের কাছে তো গাফলতি আসা উচিত গুনাহের কাছে, গুনাহ থেকে বাঁচা উচিত, উদাসীনতা প্রিস্টামি বাইরা নেক আমলের ক্ষেত্রে আসা কখনোই উচিত নয়। কারণ না জানি কোন নেক আমল, কোন উত্তম আমল, কোন ছোট বরকতময় আমল আমার আপনার জীবনের জন্য, আমার আপনার তাকদীর পরিবর্তন করে দিবে, আমার আপনার জন্য ক্ষমার মাধ্যম হয়ে যাবে, আমার আপনার জন্য মাগফিরাতের মাধ্যম হয়ে যাবে, আমাদের কারো জানা নাই। তাই আমাদের প্রত্যেকের উচিত যেন আমরা নেক আমল করি, উত্তম আমল করি, সেটা ছোট হোক, সেটা বড় হোক, যেন সেই আমলটাকে আমি আপনি ছেড়ে না দিই, সেই উত্তম আমলটা যেন আমি করে নিই। আর আল্লাহ পাক চাইতো এর বিনিময়ে রবের পক্ষ থেকে দয়া মিলবে, রহমতে ইলাহি হাসিল করার মাধ্যম হয়ে যাবে এই আশিকানে রসুল। যদি আজ আমরা এটা চিন্তা করি, এটাতে তো কোনো সন্দেহ নেই যে যখন আমার আপনার মত আসবে, আমার আপনার মৃত্যু আসবে, তখন পরিবার পরিজন এবং বন্ধু বান্ধব সবাই এখানেই রয়ে যাবে, কেউ আমার আপনার সাথে যাবে না। হ্যাঁ, বাস্তবতা কিন্তু এটাই, শুধুমাত্র মৃত ব্যক্তিকেই সংকীর্ণ ও অন্ধকার কবরে নামিয়ে দেওয়া। হ্যাঁ, শুধুমাত্র নেক আমল, উত্তম আমল আমার আপনার কবরে কাছে আসবে। এই উত্তম আমল, নেক আমলেই কবরে কাছে আসবে। সেই পরিবার যাদের জন্য শান্তিতে ঘুম পাড়ানোর জন্য বান্দা নিজের ঘুমকে উৎসর্গ করে দিয়েছে, যাদের ভবিষ্যৎ সাজানোর জন্য নিজের জান ও মালকে উৎসর্গ করে দেয়া হয়, যাদের সুবিধার জন্য নিজের শান্তি ও আরামকে হারাতে হয়, যখন ওই জীবনের সফর শেষ সময় চলে আসে, তখন সেই পরিবার নিজের চিন্তায় কষ্ট পেতে থাকে, ভবিষ্যতের অনিশ্চিত অবস্থা তাদেরকে বিষাদগ্রস্ত করে দেয়, আমার আপনার পরিবার বড়ই হতাশ পেয়ে যায় যদি পরিবারের কর্মক্ষম কেউ দুনিয়া থেকে চলে যায়। হ্যাঁ, সে তার ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করে যে বাবা চলে গেছে আমাদের কি হবে, স্ত্রী চিন্তা করে স্বামী চলে গেছে আমার কি হবে, ইসলামী ভাইরা পরিবারের বাকি সদস্যরা বড়ই টেনশনে পড়ে যায় যে আমাদের পরিবারের যে কর্তা ছিল সে চলে গেছে আমাদের কি হবে। হাকিকত এটাই, বাস্তবতা এটাই, সাধারণত অবস্থাতে এমনই হয়, প্রত্যেক ব্যক্তি শুধু এই চিন্তায় মগ্ন হয়ে যায় যে আমার কি হবে। দুর্ভাগ্যক্রমে অনেক সময় এমনও হয়ে থাকে যে মৃত ব্যক্তি তখনও ঘরেই থাকে, আর মৃতদের ওয়ারিশরা, সন্তানরা, তার উত্তরসূরিরা সম্পত্তি ও টাকা বণ্টন নিয়ে ঝগড়া শুরু করে দেয়। বাস্তবতা কিন্তু এটাই। আর মৃত ব্যক্তি থেকে শিক্ষা অর্জন করে আমরা আমাদের মৃত্যুর প্রস্তুতিতে লেগে যাওয়ার চিন্তা এখন আমাদের কাছে নাই। এই জন্যই এখনই সময় আগামী দিনের চিন্তা করুন, নেক আমল রূপে কবর ও আখিরাতের কাজে আসা নেকিসমূহ একত্রিত করে নেওয়া উচিত, এই বিষয়টি মনে গেঁথে নেওয়া উচিত যে মৃত্যুর পর শুধুমাত্র নেক আমলেই কাজে আসবে, শুধুমাত্র নেক আমলেই কাজে আসবে। মৃত্যুর পর আর কোনো কিছু কাজে আসবে না আপনি ইসলামে মেয়ে, শুধুমাত্র নেক আমল কাজে আসবে। সুচ অট্টালিকা, আলিশান প্রসাদ, উঁচু উঁচু বিল্ডিং, ঘর, ধন সম্পদের আধিক্য, ব্যাংক ব্যালেন্স, ব্যবসা, বড় বড় ফ্ল্যাট, শস্য শ্যামল ক্ষেত এবং সুন্দর বাগান, এগুলো থেকে কিছুই কবরের সাথে যাবে না, বরং এগুলো সব এখানেই রয়ে যাবে। শুধুমাত্র আমি চলে যাব, শুধুমাত্র আমাকেই যেতে হবে। হযরতে মুহাম্মদ বিন হুসাইন রাহমাতুল্লাহি তাআলা বলেন, প্লিজ আমি ভাইরা কি বলেন শুনুন শুনুন, উনি বর্ণনা করেন, আমি হযরতে আবু মুয়াবিয়া আসওয়াদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে অর্ধরাতে দেখলাম যে তিনি অনবরত কান্না করছেন। হযরত মুহাম্মদ বিন হুসাইন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বয়ান দিচ্ছেন, আমি হযরত আবু মুয়াবিয়া আসওয়াদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে দেখলাম যে তিনি অর্ধরাতে মধ্যরাতে অনবরত কান্না করছেন এবং তার মুবারক মুখে এই উপদেশমূলক বাক্য অব্যাহত ছিল। কি কি উপদেশ দিচ্ছেন আল্লাহ পাকের বলি হযরতে মুয়াবিয়া আসওয়াদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, শুনুন শুনুন, সাবধান, যে ব্যক্তি দুনিয়াকে নিজের উদ্দেশ্য বানিয়ে নিল এবং সর্বদা তা অর্জন করাতেই রেগে রইল, হ্যাঁ হ্যাঁ শুধুমাত্র সেটাতেই লেগে রইল, তবে কাল কিয়ামতের দিন তাকে অনেক বেশি দুঃখ ও কষ্টের সম্মুখীন হতে হবে। আল্লাহ পাকের বলি জবান দিয়ে উপদেশের বাণী ইরশাদ ফরমাচ্ছেন, সাবধান সাবধান, যে ব্যক্তি শুধু দুনিয়াকেই উদ্দেশ্য বানিয়ে নিয়েছে তাহলে তাকে আখিরাতে, তাকে কিয়ামতের দিন বড়ই বেশি দুঃখ পেতে হবে, বড় বেশি দুঃখের সম্মুখীন হতে হবে। আর যে ব্যক্তি আখিরাতে সংগঠিত ব্যাপারকে, যেটা আখিরাতে ঘটবে, যেটা কিয়ামতের দিন সংগঠিত হবে সেটাকে মনে রাখে এবং কিয়ামতের দিনের কঠোরতা এবং হতাশার প্রতি দৃষ্টি দেয়, সেটার দিকে নজর রাখে, তবে তার অন্তর দুনিয়ার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে, তার অন্তর কখনো দুনিয়ার প্রতি সন্তুষ্ট হবে না। যদি তুমি চাও যে তোমার আরাম ও প্রশান্তি এবং মহান নিয়ামত অর্জিত হোক, যদি তুমি চাও তোমার আরাম এবং প্রশান্তি কি হোক অর্জিত হোক, তবে রাতে কম ঘুমাও, হাই রাত জেগে ইবাদত করাকে নিজের অভ্যাসে পরিণত। ইসলামীদের আল্লাহ পাকের বলি উপদেশ দিচ্ছেন, যখন কেউ তোমাকে উপদেশ দেয়, নেকির দাওয়াত দেয়, মন্দ কাজ থেকে নিষেধ করে, তবে তার দাওয়াত গ্রহণ করো। আজকে আমাদের কাছে বড়ই অলসতা এটা, যদি কেউ আমাদেরকে নামাজের কথা বলে, হুজুর আজকে আজকে না কাল, যদি মাদানী কাফেলার দাওয়াত দেয়, এই মাসে নয় আগামী মাসে যাব ইনশাআল্লাহ, ইসলামীদের আগামী মাস কি আসবে, আগামী মাস কি মিলবে আমার, আজকে সপ্তাহে কি জিদিমায় দাওয়াত, হুজুর আজকে এই সপ্তাহে তো একটু ব্যস্ততা চলে আসছে, আগামী সপ্তাহ থেকে যাও। প্লিজ স্বামী ভাইরা দেখুন আমাদের মন মানসিকতা কোথায় চলে গেছে। আল্লাহ পাকের বলি ইরশাদ ফরমাচ্ছে, যদি তোমাকে কেউ নেকির দাওয়াত দেয়, তুমি তাড়াতাড়ি সেটা গ্রহণ, নেকির দাওয়াতকে কবুল করে নাও, মন্দ কাজ থেকে বাধা দিলে তাড়াতাড়ি সেটাকে ছেড়ে দাও, তুমি তোমার পরবর্তী লোকদের রিজিকের চিন্তা করো না, তুমি তোমার পরে যারা থাকবে তাদের রিজিকের টেনশন তুমি না করো, তোমার করার দরকার নাই, কেননা তোমাকে তাদের রিজিকের জন্য বাধ্য করা হয় নাই। রিস্ক আমি ভেরা এই ওয়াকিয়া যখন আসছিল না, এই এই ফরমানে মুবারকা, এটা কত বড় নসিহতের আমাদেরকে, আজকে আমি আপনি বড়ই টেনশন করি আমার সন্তানের কি হবে, আমার ফ্যামিলির কি হবে, আমার পরিবারের কি হবে, তাদের রিজিকের কি হবে। রিস্ক আমি ভেরা আল্লাহর বলি বলছে, তাদের রিজিকের জন্য তোমাকে বাধ্য করা হয় নাই, তোমাকে এটার জন্য বাধ্য করা হয় নাই, কারণ রিজিকের জিম্মাদারি তো আমার আল্লাহ পাক নিয়েছে। রিজিকের জিম্মাদারি কে নিয়েছে? আল্লাহ পাক নিয়েছে। পশু পাখি রিজিকের জিম্মাদারি আমার আল্লাহ তাআলা নিয়েছে। যদি একটা পাখিকে আমার মালিক রিজিক প্রদান করতে পারে তো বান্দাকে কেন করবে না? রিস্ক আমি বেরা তো আমাদের তো আমরা পরেশানি কোথায়? তাওয়াক্কুল আমাদের কাছ থেকে চলে গেছে, আল্লাহ পাকের প্রতি ভরসা আমাদের কাছ থেকে চলে গেছে, যার কারণে পেরেশানি, যার কারণে টেনশন, যার কারণে মুসিবত, যার কারণে মাথার চুল চলে যাচ্ছে টেনশন। প্লিজ আমি বের হাকিকত এটা যে রিজিকের জিম্মাদারি আমার মালিক নিয়েছে, বলা হচ্ছে আমার আল্লাহ পাক বান্দাকে সৃষ্টি করার আগেই তার রিজিক সৃষ্টি করেছে, কিন্তু আমরা ওই রিজিককে এখন খুঁজতেছি যেটা দিয়ে দেওয়া হয়েছে, বাজেট দিয়ে দেওয়া হয়েছে রিজিকের মধ্যে, কিন্তু আমরা এখন খুঁজতেছি সেটা, কিন্তু ক্ষমা দেওয়া হয়নি। ক্ষমা আমাদেরকে বলে দেওয়া হয় নাই যে তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, কিন্তু রিজিকের নিশ্চয়তা আছে আমার আপনার, রিজিক আসবেই, যেটা আপনার জন্য বরাদ্দ এটা দুনিয়ার ওই প্রান্তে থাকো ভূপ্রান্তেও চলে আসবে, অথবা আপনি ওখানে চলে যাবেন খাওয়ার, ওই রিজিককে রিসিভ করা হয়েছে। তো আল্লাহ পাকের নেক বান্দা হাই হযরত আবু মুআবিয়া আসওয়াত রহমতুল্লাহি তাআলা আলাইহি বড়ই সুন্দরভাবে ইরশাদ ফরমান, তুমি নিজেকে সেই মহান দিনের জন্য প্রস্তুত রাখো যখন তোমায় আল্লাহ পাকের সামনাসামনি হবে। তুমি সেই দিনের জন্য প্রস্তুত হয়ে যাও যেই দিন তুমি আল্লাহ পাকের দরবারে মুখোমুখি হবে। আরো বললেন তুমি তার দরবারে উপস্থিত হবে, অতঃপর তোমাকে প্রশ্ন করা হবে, সেই কঠিন দিনের প্রস্তুতিতে সর্বদা নিজেকে লিপ্ত রাখো, অধিক হারে নেক আমল করো এবং নিজের আখিরাতের ভান্ডারকে নেক আমলের দৌলত দ্বারা দ্রুত পরিপূর্ণ করার চেষ্টা করো। অহেতুক অহেতুক ব্যস্ততা ছেড়ে দাও এবং মৃত্যুর পূর্বে মৃত্যুর প্রস্তুতি না হও, অন্যথায় পরবর্তীতে অনেক আফসোস করতে, যখন তোমার রূহ বের হতে থাকবে এবং গলা পর্যন্ত পৌঁছে যাবে, তখন তোমার সকল পছন্দনীয় জিনিস যা তুমি পছন্দ করতে সবই দুনিয়াতে রয়ে যাবে, এবং তখন তোমার আক্ষেপের সীমা থাকবে না, তখন তুমি আফসোস আর আক্ষেপ করতে থাকবে কিন্তু এটার কোনো লিমিটেশন থাকবে না। সুতরাং সেই দিনের পূর্বেই আখিরাতের প্রস্তুতি নিয়ে, সেই দিন আসার আগেই তুমি আখিরাতের প্রস্তুতি গ্রহণ করো। হে আশিকানে রসুল, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের সাপ্তাহিক ইজতিমার বয়ানে আজকে আমরা শ্রবণ করছি আল্লাহ পাকের বলির সেই উপদেশমূলক বাক্যগুলো যা আমাদের জন্য বড়ই নসিহতে রয়েছে, যা আমাদের জন্য বড়ই উপদেশের জন্য রয়েছে। হে আশিকানে আউলিয়া, আসলে সৌভাগ্যবান সেই ব্যক্তি যে এই নশ্বর দুনিয়াকে নেক আমলের আকৃতিতে চিরস্থায়ী আখিরাতের প্রস্তুতি, যারা এই ধ্বংসশীল দুনিয়ার মধ্যে নেক আমলের মাধ্যমে তার আখিরাতের প্রস্তুতি গ্রহণ করে বাস্তবিক পক্ষে সফল, তো সেই ব্যক্তিই সৌভাগ্যবান। যদি আল্লাহ পাকের দয়া হয় তবে নেক আমলের বরকতে কবরেও তার সজ্জিত হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, আখিরাতেও তার তরি পার হয়ে যাবে, এবং ইনশাআল্লাহ সেই মক্কি মদানী আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর পেছনে পেছনে জান্নাতে প্রবেশের মহান নিয়ামত মিলে যায়। এই আশিকানের রসুল মদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কুরআনুল করিমের বিভিন্ন স্থানে বর্ণিত রয়েছে যারা উত্তম আমল করবে তারা জান্নাত পাবে। আল্লাহ পাক 30 পারা সূরায়ে বাইনাতের 7 ও 8 নম্বর আয়াতে ইরশাদ করেন, কাজ্জুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তারাই সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, তাদের প্রতিদান তাদের প্রতিপালকের নিকট, বসবাস করার বাগান যার নিচে নহরসমূহ প্রবাহিত সেগুলোতে সদা সর্বদা থাকবে। আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট এবং তারাও তার উপর সন্তুষ্ট, এটা তারই জন্য যে আপন প্রতিপালককে ভয় করে, এটা তাদের জন্য যে আপন প্রতিপালককে ভয় করে। 11 পারা সূরায়ে ইউনুসের 9 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ ফরমান, কাজ্জুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয়ই যারা সৎকর্ম করেছে এবং সৎ কাজ করেছে তাদের প্রতিপালক তাদের ঈমানের কারণে তাদেরকে পথ দেখাবেন, তাদের নিচে নদীসমূহ প্রবাহিত হবে নিয়ামতের বাগানসমূহে। হাই প্রিয় ইসলামী ভাইরা, বাবুন একটু চিন্তা করুন, একটু চিন্তা করুন, নেক আমলে চেয়ে আর কি বরকত হতে পারে যে বান্দা এর কারণে জান্নাতের ন্যায় আলিশান এবং চিরস্থায়ী নিয়ামত পেয়ে। নিঃসন্দেহে বুদ্ধিমান ব্যক্তি তো সে যে জান্নাতের চিরস্থায়ী নিয়ামতকে এই জগতের নশ্বর নিয়ামতের উপর প্রাধান্য দেয় এবং সেই নিয়ামত অর্জন করার জন্য চেষ্টা করে, যা চিরস্থায়ী নিঃসন্দেহে দুনিয়ার ভালোবাসা ধন ও সম্পদের আকাঙ্ক্ষা থেকে বিরত থেকে জান্নাত পাওয়ার জন্য আমল করা খুবই কষ্ট, হ্যাঁ কঠিন, ইজি নয়। ইসলামী ভাইরা, যেটা কষ্টকর এটার বিনিময়ও দাম বেশি, যে ব্যবসাতে কষ্ট বেশি লাভ বেশি, না রিস্ক বেশি লাভ বেশি। তো ইসলামী ভাইরা, তো ঠিক একইভাবে এটা কষ্টকর বলেই তো এটার জন্য কেমন নিয়ামত আল্লাহ পাক রেখেছেন, কেমন প্রতিদান রেখেছেন, যে জান্নাতের মতো মহান নিয়ামত আল্লাহ পাক নেক আমলের বরকতে রেখেছে। হ্যাঁ হ্যাঁ, একে এভাবে বুঝে নিন প্লিজ আমি ভেরা, যদি কারোর সামনে একটি 100 টাকার নোট রাখা হয় আর তার পাশে 1 লক্ষ টাকার নোটের ভান্ডিলও রাখা হয়, অতঃপর এই দুইটির মধ্যে যে কোনো একটি নেয়ার অধিকার দেয়া হয়, তবে নিঃসন্দেহে সে 1 লক্ষ টাকার বান্ডিল আগে নিয়ে নিবে। বলবে দুইটা থেকে কোনটা নিবে, এই 1 লক্ষ টাকাটাই আগে নিবে। প্লিজ আমি ভেরা, হ্যাঁ একেবারে অনুরূপভাবে দুনিয়া এবং যা কিছু এতে রয়েছে তার তুলনা 100 টাকার নোটের মধ্যে। বলা হচ্ছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এটা বুঝার জন্য বলা হয়েছে, একটা উদাহরণ দেওয়া হয়েছে যে এটা 100 টাকার নোটের মতো। হ্যাঁ, আর আখিরাতে অর্জিত উপকার এবং জান্নাতে অর্জিত নিয়ামত তো এমন যার কোনো মূল্যেই হতে পারে, যার কোনো দামেই হতে পারে না। 1 লক্ষ টাকা কি দাম প্রিয়েস্ট আমি ভাইরা, এটার কোনো মূল্যই হতে পারে না। জান্নাত অর্জিত নিয়ামত তো এমন যার কোনো মূল্যেই কেউ দিতে পারবে না, কেননা জান্নাতের স্থায়ী নিয়ামতের সাথে দুনিয়ার অস্থায়ী নিয়ামতের কোনো তুলনা নেই, কোনো তুলনা। আসুন আমরা জান্নাতের বাহার কেমন, জান্নাতের লুত্ফ দেখাচ্ছে না, জান্নাতটা কেমনই আছে। প্রিয়েস্ট আমি ভাইরা, তিরমিজি শরীফের মধ্যে আসছে, যদি জান্নাতের নখ বরাবর জিনিস, যেটা জান্নাতের মধ্যে আছে এরকম কোনো নখ বরাবর জিনিসও দুনিয়ায় প্রকাশ হয়ে যায়, তবে আসমান ও জমিন তাতে পূর্ণ হয়ে যায়। জান্নাতে যা আছে এর যদি নখ বরাবর, যেটা বলে না নখ আছে না আমাদের, নখ বরাবর মানে ছোট জিনিস আর কি, এটাও যদি দুনিয়ায় কি হয় প্রকাশ পায়, বলা হচ্ছে আসমান ও জমিন পরিপূর্ণ হয়ে যাবে এটাতে। কেমন নিয়ম! হ্যাঁ, জান্নাতের দেওয়ালগুলো স্বর্ণ ও রূপার ইট এবং মূষকের আস্তরণ দ্বারা নির্মিত। জান্নাতে 4টি নদী আছে, একটি পানির নদী, দ্বিতীয়টি দুধের নদী, তৃতীয়টি মধুর নদী। মধু না, মধু চিনি না, প্রিয় ইসলামী ভাইরা, বড়ই মিষ্টি। বলা হচ্ছে চতুর্থটি শরাবের নদী, অতপর এগুলো থেকে নদী বের হয়ে প্রত্যেকের স্থানে যাচ্ছে। নদীগুলোর এক পাশ মুক্তার, অপর পাশ ইয়াকুতে। এই নদীগুলোর মাটি মূষকে। কেমন নিয়ামত আল্লাহ পাক জান্নাতে রেখেছে! আরো বলতেছে জান্নাতে সর্বপ্রকার সুস্বাদু খাবার থাকবে, যা চাইবে সাথে সাথেই তার সামনে বিদ্যমান থাকবে। যদি কোনো পাখি দেখে এর মাংস খেতে ইচ্ছা করে, তবে তখনই সেটা বুনা হয়ে যাবে এবং নিকটে এসে চলে আসবে। যদি পানি ইত্যাদির ইচ্ছা হয়, তবে পানির পাত্র স্বয়ং হাতে এসে যাবে, তাতে সঠিক পরিমাণে পানি, দুধ, অমীয় সুদা, মধু এতটুকু থাকবে যে না চাহিদা থেকে এক বিন্দু কম হবে না বেশি হবে, যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আপনার কাছে চলে আসবে। হাই জান্নাতি নিয়ম, পান করার পর সেই পাত্র স্বয়ং যেখান থেকে এসেছিল সেখানে চলে। ইসলামি ফেরা জান্নাত এবং এর অন্যান্য নিয়ামত সমূহ আমাদেরও ভাগ্যে আসতে পারে, আমাদেরও ভাগ্যে জুটতে পারে, আশা তো রাখি না। আর যদি আমরা উত্তম আমল এবং অধিক হারে ন্যাক কাজ সম্পাদনকারী হয়ে যায়, কিছু ন্যাক আমল এমন রয়েছে যা প্রকাশ্যভাবে ছোট মনে হয় কিন্তু এর এমন এমন বরকত প্রকাশ পায় যে বিবেক হতভম্ব হয়ে যায়, বুদ্ধি লোপ পায়, এই ছোট্ট আমলের কারণে নাজাত মিলে গেছে, এই ছোট্ট আমলের কারণে ক্ষমা পেয়ে গেছে, এই ছোট্ট আমলের কারণে জান্নাত মিলে গিয়েছে, দয়া মিলে গিয়েছে। তো ইসলামে ভেরা, হ্যাঁ হ্যাঁ, উত্তম আমল এর বরকত তো এমনই, সেটা ছোট হোক বড়, আল্লাহ পাক যদি কারো এই ছোট্ট আমলকে কবুল করে নেয়, কারো এই নেকিকে কবুল করে নেয়, এর বিনিময়ে আল্লাহ পাক চাইতো তাকে ক্ষমা করে দিবে। কেউ পথের একটি কাঁটা সরিয়ে দিয়েছে, লাভ আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিচ্ছে। এমনও এসেছে কেউ 60টি হজ কিতাবের মধ্যে এসেছে, 60টি হজ নিয়ে উঠেছে, বলা হচ্ছে একটাও কবুল করে। প্লিজ আমি বেহরা একটু চিন্তা করে দেখুন, বলা হচ্ছে অসংখ্য দিরহাম সদকা করেছে। হ্যাঁ, অসংখ্য দিরহাম সদকা করেছে, বলা হচ্ছে একটি দিরহামও কবুল হয় নাই। হ্যাঁ, একটি দিরহামও কবুল। প্রিয় ইসলামী ভেরা একটু চিন্তা করে দেখি, যেখানে হাজার দিরহাম দান করার পর একটি দিরহামও কবুল হয় নাই, ষাটটি হজ করার পরেও একটি হজও কবুল হয় নাই, কিন্তু একটি কাটা রাস্তা থেকে সরিয়ে দেওয়ার কারণে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছে। কখন আমরা আমাদের চিন্তার মধ্যে, আমাদের টেনশনের মধ্যে এটা আসবে যে আমি নেকি করব, আমি ইবাদত করব, আমি নেকির পরিবেশে লাগব, আমি গুনাহ থেকে বাঁচব, হাকিকত কিন্তু এই টেনশন তো আমাদের কাছে, এটা আমাদের জন্য বড়ই আফসোস। ইসলামী ভেরা দাওয়াতে ইসলামে কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত হযরতে আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত-তাহ কাদেরি দামাত বরকাতুল আলিয়া আমাদেরকে এই দ্বীনের পরিবেশ দিয়েছে, এই জন্য যেন আমরা এই দ্বীনের পরিবেশের মধ্যে উত্তম আমলগুলোর বরকত জানতে পারি এবং আমাদের মাঝে উৎসাহ আছে আমি উত্তম আমল, আমি উত্তম আমল, কেন আমি গুনাহের আমল। তো এই পরিবেশটা দাওয়াত ইসলামে দিয়েছে। যদি আজকে চিন্তা করি ইসলামী ভেরা এক ঘন্টা দুই ঘন্টা আল্লাহ পাকের ঘর মসজিদ শরীফে বসা, এটা কত বড় উত্তম। আজকে যদি এখানে না আসতাম, কেউ দোকানে থাকতাম, কেউ রাস্তায়, কেউ বাজারে, কেউ বন্ধুদের সাথে আড্ডায়, ইসলামী ভাইরা কেউ ঘরে টিভি অন করে বসে থাকত না, এটাই তো হবে, কেউ তার দোকানে বসা, কেউ হয়তো ইসলামী ভাইরা এটাই তো চলতো না। কিন্তু আল্লাহ পাকের দয়া দিনের পরিবেশ আমাকে আপনাকে অল্প টাইম উত্তম আমল করার সুযোগ দিয়েছে, না জানি আল্লাহ পাকের ঘরে বসে ইলমে দিনের আলোচনার মধ্যে সামিল হওয়া না জানি আমার কি জানা নাজাতের উসিলা হয়ে যায়। যদি আল্লাহ পাক এটা কবুল করে নেয়, এই আল্লাহ আমি তোমার ঘরের মধ্যে বসেছি, তোমার দিনের ইলম তালাশ করার জন্য বসেছিলাম, বলে এটা রসিলাই তো মাফ করে। এই ইসলামী ভাইরা হ্যাঁ ইলমে দিন অর্জন করার অনেক বলা হচ্ছে, ইলমে দিন শিক্ষাকালীন সময়ে তালাশকারী সময়ে যদি কেউ মৃত্যুবরণ করে বলা হচ্ছে সে শহীদের মতো। আল্লাহ পাক এর কেমন দয়া, কেমন বরকত, আমল বেশি দামি নয়, বেশি বড় নয়, ছোট আমল বরকত। তো দাওয়াত ইসলামী চাই আমরাও নেক আমলের মধ্যে নিজেকে করি, উত্তম আমল করার অভ্যাস করি। হ্যাঁ উত্তম আমল আমরা যদি করতে চাই, আমরা যদি সেটাকে নিজের মধ্যে নিয়ে আসতে চাই, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী ব্যবস্থা করে দিয়েছে বারো দিনই কাজ, মেকির দাওয়াত দেওয়া, অপরকে গুনাহ থেকে বাঁচানো। আপনি বলবেন হুজুর আরেকজনকে দাওয়াত দিলে এখানে আমার কি ফায়দা, ইসলামী ভাই আরেকজনকে দাওয়াত দিলে এখানে আমারই সবচেয়ে বড় ফায়দা, কারণ আমি জানি না আমার নামাজ কবুল হয়েছে কিনা, কিন্তু আমার কারণে যদি কেউ নামাজে চলে আসে হয়তো এর উসিলাই তো আমি মাগফিরাত পেয়ে যাই, এর উসিলাই তো আমার ক্ষমা হয়ে যেতে পারে না। কাউকে মাদানী কাফালায় নিয়ে গেলে আমার কি লাভ, ইসলামী ভাইরা জানি না আমার আমল মকবুল কিনা, যদি কেউ মাদানী কাফালায় গিয়ে নেককার হয়ে গেছে আমি তো সব পাবো না। হে আশিকা নেসো দাওয়াত ইসলামী এটাই চায়। তো আমি আপনার কাছেও দাওয়াত পেশ করব, আমরা যারা কুমিল্লার মধ্যে আশিকানের রসুল আছি ইসলামী ভাইরা আমাদের অভ্যাসের মধ্যে আমরা নিয়ে নিই ইসলামায় আসা। হুজুর ইনশাআল্লাহ নেক আমল করার জন্য আমিও অপর মুসলমানদেরকে দাওয়াত রাজি, দাওয়াত দিতে রাজি, আমিও কোরআনে পাক শিখা শিখানো দাওয়াত ইসলামের একটি অনেক বড় মহৎ কাজ, নিজে কোরআন শিখা আর একজনকে শিখানো। তো এখানে আমরা যারা আছি অনেকে আমরা এখনো কোরআনে পাক ভালোভাবে জানি না, অনেকে জানি না, ইসলামী ভাইরা ভালো করে পড়তে পারি না, পড়াবো তো দূরের কথা। তো আমি আপনাদের কাছে অনুরোধ করবো দাওয়াত ইসলামের জিম্মাদারের সাথে কথা বলি, হুজুর আমাকে কোরআন শিখার ব্যবস্থা করে দেয়, যেখানে যেতে বলে যায় কোরআন শিখে নিই, কারণ এটা আমার জন্য ফরজ করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ এখানেও মাদ্রাসাতুল মদিনা বালিগার প্রাপ্তবয়স্কদের কোরআন শিক্ষা কোর্স, যদি আপনারা সবাই ইনশাআল্লাহ রেডি হন আমরা পড়ব ডেলি আধা ঘন্টা এক ঘন্টা টাইম দিই না, চল্লিশ মিনিট টাইম দিই না, ইলমে দিন শিখি, আল্লাহ পাক আমাদের সবাইকে করার তৌফিক দান করুন। আর দাওয়াত ইসলামী আপনাকে এটাও বলে আসুন না, আমরা আল্লাহ পাকের রাস্তার মুসাফির হয়ে যাই, মদানী কাফেলার সফরকারী ইনশাআল্লাহ করিম, এটা কেমন উত্তম আমল, মদানী কাফেলার মুসাফির আল্লাহ পাকের রাস্তা। ইসলামী ভাইরা যারা ইলমে দিন শিকার জন্য আল্লাহ পাকের রাস্তায় যায়, ঘর থেকে বের হয় বলা হচ্ছে সে যে কবরের পাশ দিয়ে যাবে ইলমে দিন শিকার জন্য, ওই কবরের আজাব আল্লাহ পাক চল্লিশ দিনের জন্য মাফ করে দেবে। ইসলামী ভাইরা তো যিনি শিখতে যাবে ইনার কেমন মর্যাদা, ইনার কেমন নাকি, কিন্তু আফসোস আমাদের কাছে এটার জজ্বা নেই, উৎসাহ নেই। আজকে আমাদের কাছে গুনাহের জজ্বা আছে, আজকে আড্ডা ইসলামী ভাইরা কেমন কেমন চলতেছে ফিতনা ফসাদ। আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমি আপনাকেও দাওয়াত দিব, আসুন না দাওয়াত ইসলামী দিনই পরিবেশে নিজের টাইম দিন, নিজের হায়াত দিই। আর বিশেষ করে আমরা যারা মুবাল্লিগিন, দাওয়াত ইসলামের জিম্মাদার, ওয়ার্ডে, ইউনিয়নে, ইসলামী ভাইরা, বিভিন্ন ডিস্ট্রিক্টে, থানার মধ্যে, একটু চিন্তা করি, আমাদের এটা আমাদের জন্য খুশনসিবই, দাওয়াত ইসলামের জিম্মাদারিতে থাকে। এর মধ্যে হয়তো অনেক সময় আমাদের অলসতা চলে আসে, গাফিলতি চলে আসে, কিন্তু এটা কেমন দামি কাজ। আমি আপনার আজকের বয়ান থেকে অন্তত পক্ষে আমি আমি বলবো, এটা তো আমার জন্য বড়ই নসিহতের, যে প্লিজ আমি ভাইরা, আল্লাহ পাক যদি দয়া করে দাওয়াত ইসলামের এই নেকির কাজের উসিলায় জানি না কোন কাজ কবুল হয়ে যায়, কোন কোন কাজ কবুল হয়ে যায় জানি না, যদি কোনো না কোনো কাজ আল্লাহ পাক কবুল করে নেয় আর আমার জন্য যদি মাগফিরাতের জারিয়া হয়ে যায়, তো দাওয়াত ইসলামের দিনের কাজ করা, সুন্নতের খিদমত করা, এই পেরেশানি নেওয়া, টেনশন নেওয়া, এটা কত বড় উপকারের, কত বড় উসিলা। তো আমি আপনার কাছে অনুরোধ করবো, সবার কাছে অনুরোধ করবো, আমরা আমাদের অলসতাকে দূর করে আসুন না, নেমে পড়ি, হায়াত আছে কই। আল্লাহ তাআলার বলি, হযরতে আবু মুয়াবিয়া আসওয়াত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, এই উপদেশগুলো আমি বলবো না, আমরা যদি এই উপদেশগুলোও নিয়ে নিই, এগুলো যদি আমাদের চোখের সামনে রাখি না, এই উপদেশগুলো, হাই 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 হাই, আল্লাহ পাক চাইতে ইনশা আল্লাহুল করিম আমরাও নেক হয়ে যেতে, নেকির অভ্যাস আমাদের মাঝে আসবে, দুনিয়ার দোকা থেকে আমরা বেঁচে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম আমলের অনুসরণ করার তৌফিক নসিব করুক, দাওয়াত ইসলামের দিনী মহলে নেকির কাজের সাথে নিজেকে অংশগ্রহণ করানো, সামিল করানোর সেই জজবা আল্লাহ পাক আমাদেরকে নসিব করুক। তো আমি আপনাদেরকে দাওয়াত দিব, এই মাসে আসুন না আমরা মাদানী কাফালা দিয়ে সফর, যারা এখনো মাদানী কাফালায় সফর করি নাই, আমি আপনাদেরকে দাওয়াত দিব 72 ঘন্টা আল্লাহ পাকের রাস্তায় দেওয়ার জন্য। আমরা কার কার নিয়ত আছে, হুজুর আমি মাদানী কাফালার মুসাফির হব ইনশা, কারা কারা আছে এই মাসে মাদানী কাফালায় যাওয়ার নিয়ত, সবাই ওটা নিয়ত করতে পারি না জি, বাকিরা যাব না, আমাদের নেক আমল দরকার নাই, আছে কার কার দরকার আছে নেক আমল, হাত উঠান তো দেখি, দরকার আছে, উত্তম আমল দরকার আছে, তো আসুন না উত্তম আমল শেখার জন্য মাদানী কাফালা মুসাফির হয়ে। তো বাকি আমরা যারা আছি, আমরা আমরাও চেষ্টা করি না, আমরা কি কবরে যাব না, যাব, আমাদের কি যেতে হবে না, নেক আমল আমাদের লাগবে না, সবার লাগবে, তো আসুন না আমরাও নিয়ত করি। আর বিশেষ করে জিম্মাদার ইসলামী ভাই মুবাল্লিগ যদি এক এক ইসলামী ভাইকে বোঝায় না, এক এক ইসলামী ভাই চলুন আমার সাথে চলুন মাদানী কাফালা, আজকে আমাদের এই জজবাটা চলে গেছে, আমি সবার কাছে বিশেষ করে মুবাল্লিগদের খিদমতে আরজ করবো, আমরা ইসলামী ভাইকে বলি, যারা ইজতিমায় এসেছে, যারা আপনার পরিচিত, যারা আপনাকে মহব্বত করে, তো যারা আমাকে মহব্বত করে তাকে তো আল্লাহ পাকের রাস্তায় নিয়ে যায়। প্রিয় ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের কাজ তো এটা, দুনিয়াদারের কাজ, যারা আপনাকে মহব্বত করে তার সাথে ব্যবসা, তার সাথে চাকরি, তার সাথে দুনিয়াবি লেনদেন, দুনিয়ার ফায়দা, হ্যাঁ দাওয়াত ইসলামী বলে আমির আহলে সুন্নাত বলে, যারা আপনাকে মহব্বত করে তাকে তো নেকির কাজে লাগাই দেন, দিনের কাজে লাগান। কিন্তু আফসোস, আজকে আমাদের মাঝে যদি এই জজবা চলে আসে তাহলে কেমন জানি। আল্লাহ পাক আমাদের সবাইকে মিলে দিনের কাজ করার তৌফিক নসিব করুক, দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে দিনের কাজকে আগে বাড়ানোর সেই জজবা আমাদেরকে দান করুক। আমিন আমিন বিজাহিন নবীর আমিন, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।